ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জনা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হক বলেছেন এতে তার কোনো হাত নেই।
রয়েছে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
মিয়ানমারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইকোনমিক ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।
কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ছাত্র পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর নিউজ ওয়ার্ডস, তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আইন বিষয়ক কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট দোষারোপ ধারা সন্নিবেশিত আকারে উপস্থাপন করার প্রক্রিয়ায় আজ উদ্যোগ নিতে চলেছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে। এই প্রক্রিয়ারই অংশ হিসেবে আগামীকাল বুধবার ভোটাভুটি যেটা হবে, প্রায় দলীয় ভিত্তিতেই সেটি হবে বলে ধারণা করা হচ্ছে, যাতে ডেমোক্র্যাট দলীয়রা তাঁর অভিশংসন বা ইম্পিচমেন্টের পক্ষে ভোট দেবেন এবং রিপাবলিকান পার্টির সদস্যবর্গ এতে আপত্তি জানানোর সমর্থনেই বলবেন বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের একটি বিশেষ আদালত আজ মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর প্রধান শাসক পারভেজ মোশারফকে বড় মাপে রাষ্ট্রদ্রোহিতার দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং প্রাণদণ্ডের রায় দিয়েছে। পাকিস্তানে এই প্রথম কোনো সামরিক শাসকের বিচার হল এবং আদালতে দোষী সাব্যস্ত করা হল। মুশারফ এই মুহূর্তে চিকিৎসারত অবস্থায় দুবাইয়ে রয়েছেন। পাকিস্তানে তাঁর ক্ষমতারোহণ হয়েছিল 1999 সালে সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তাঁর প্রথম দিককার কর্মতৎপরতাগুলো বিচার বিভাগের তরফে আইনি সুরক্ষা পেয়েছিল এবং সংসদেও সেসবের প্রতি সমর্থন মিলেছিল। 2007-এ তাঁর ঘোষিত জরুরি অবস্থা বলবৎ তাঁর অভিযুক্ত হওয়ার পথটাকে উন্মুক্ত করে দেয়। সে 2014 হতেই মামলা গড়াচ্ছিল আদালতে এবং মোশারফকে দোষী সাব্যস্ত করা হয়। চিকিৎসার সুবাদে দেশের বাইরে যাওয়ার অনুমতি মিলেছিল তাঁর 2016 সালে, শোনা যায়। আর সেটা ঘটেছিল দেশটির ক্ষমতাধর সামরিক বাহিনীর চাপের মুখে। বহুবার তাঁকে দেশে ফিরে সাক্ষ্যবায়ন উপস্থাপনের জন্যে বিচার দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু চিকিৎসা কাজের দোহাই দিয়ে দেশে ফেরার ব্যাপারে অপারগতার উল্লেখ করা হয় তাঁর তরফে। এ মাসের গোড়ার দিকে মুশারফ বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাঁর অনাস্থার কথা ব্যক্ত করেন, বলেন তাঁকে নেহায়েতই অহেতুক দোষী প্রতিপন্ন করা হচ্ছে। পাকিস্তানের বড় বড় রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের এই সিদ্ধান্তে সাধুবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে আর যাতে সামরিক অভ্যুত্থান না ঘটে তার প্রতিরোধে এটাকে বড় মাপের একটা পদক্ষেপ বলে বর্ণনা করছেন তারা। পাকিস্তান দেশটির অভ্যুত্থানের পর থেকে নিয়ে এ পর্যন্ত অর্ধেকেরও বেশি সময়টাতেই প্রত্যক্ষ সামরিক শাসনাধীনে থেকেছে। আফগানিস্তানে আজ মঙ্গলবার পৃথক দুটি বিস্ফোরণে কমসে কম 10 অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে, যার ভেতরে ছোট বাচ্চাও সামিল ছিল এবং এতে জখম হয়েছে আরও 18 ব্যক্তি। ইতিমধ্যে জাতিসংঘের এক রিপোর্ট বেরিয়েছে যাতে বলা হয় আফগানিস্তানের চলমান পরিস্থিতির বিচারেও বলা চলে এই 2019 সালটি বিশেষ করে শিশু কিশোরদের জন্যে প্রাণঘাতী বছর বলে প্রতিপন্ন হয়েছে এবং দেশটিও মোটা দাগে রক্তাপ্লুত রণক্ষেত্রে পরিণত হয়েছে। আফগান কর্মকর্তারা বলছেন মঙ্গলবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলবর্তী সীমান্ত সংলগ্ন হোস্ত প্রদেশে রাস্তার পাশে পাতা বোমার বিস্ফোরণ ঘটে কম হলেও 10 অসামরিক ব্যক্তি নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার গতকাল সোমবার বলেন আফগানিস্তানে সৈন্য মোতায়েন ক্ষেত্রে মাত্রা হ্রাসের কোনো নির্দেশ জারি তিনি করেননি। পক্ষান্তরে কিছু কিছু সৈন্য তিনি অপরাপর মিশনে মোতায়েন করতে চান, যার ভেতরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবর্তী এলাকায় চীনের প্রতিরোধকল্পে মোতায়েনের সৈন্য সামিল রইবে। লুক্সেমবুর্গে যাত্রাবিরতি শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ প্রসঙ্গে এসপার বলেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে এ নিয়ে কথা বলবেন তিনি, তবে চূড়ান্ত ফয়সলা সেটা তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই নেওয়ার কথা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতে নাগরিক আইন সংশোধনী বিধানের প্রতিবাদে লোকজন আজ পথে নেমেছেন সারা ভারত জুড়ে। ওই যে সংশোধনী ধারায় প্রতিবেশী দেশগুলোর মুসলিমদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না বলে বলা হয়। নতুন দিল্লিতে হাজার হাজার প্রতিবাদীর সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং দুতরফেই ইঁটপাটকেল ছোঁড়াছুঁড়িও হয়েছে বলে বলা হচ্ছে। সংশোধনীয় নাগরিক আইনটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অবৈধ পন্থায় ভারতে যাওয়া হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজনকে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলে বলা হয়েছে। বলা হয় নতুন এ সংশোধনীতে নাগরিক আইনবিধিতে মুসলিমদের বেলায় প্রযোজ্য হবে না। এ নিয়ে অসন্তোষ প্রতিবাদের ঝড় উঠেছে তামাম ভারত জুড়ে এবং এ নিয়েই রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের ওপরে পাথর ছোড়া হয়েছে অভিযোগ তুলে ক্যাম্পাসের ভেতরে ঢোকে দিল্লি পুলিশ। এরপর শুরু হয় প্রবল লাঠিচার্জ। প্রশ্ন উঠেছে ক্যাম্পাসে ঢোকার অনুমতি না থাকলেও কিভাবে ভিতরে ঢুকলো পুলিশ। এদিকে ওই দিন বিক্ষোভের সময় ক্যাম্পাসের বাইরে আগুন দেওয়া হয় বেশ কয়েকটি বাসে। ওই ঘটনায় আঙুল উঠেছিল পড়ুয়াদের দিকেই। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে বাসের পাশে হাতে জেরিকেন নিয়ে হাজির ছিল পুলিশ। তাহলে কি পুলিশই আগুন লাগিয়ে দিয়েছিল বাসে? এরকমই সব প্রশ্ন উঠছে, যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বিক্ষোভের সময় হাঙ্গামার অভিযোগে গ্রেপ্তার হওয়া দশজনের মধ্যে একজনও পড়ুয়া না থাকায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে দিল্লি পুলিশ। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং এই বিষয়টি নিয়েই কলকাতা থেকে টেলিফোনে কথা বলবেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী তাহেরা কিবরিয়ার সঙ্গে টেলিফোনে বিশ্ব সংবাদের পর আমাদের মূল অনুষ্ঠানে। ওদিকে বিগত কয়েকদিন ধরে রাখাইনে আগুন জ্বললেও রোহিঙ্গা ক্যাম্প সফরে যাচ্ছেন মিয়ানমার প্রতিনিধি দল, জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল কক্সবাজার থেকে পাঠানো তার রিপোর্টে।
মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। বুধবার এবং বৃহস্পতিবার টানা দুই দিন তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে। মিয়ানমারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইকোনমিক ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল চান এই এর নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দলটি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যেতে রোহিঙ্গাদের সাথে আলোচনার উদ্দেশ্যে তারা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্ত থেকে মিয়ানমারের রাখাইনে বিভিন্ন বসতি ও স্থাপনা পুড়ে যেতে দেখা যাচ্ছে। রোহিঙ্গারা জানিয়েছেন প্রাণ বাঁচাতে অবশিষ্ট রোহিঙ্গারা রাখাইন থেকে পালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদক নিজেও গত রবিবার সীমান্ত থেকে রাখাইনে আগুনের দৃশ্য প্রত্যক্ষ করেছে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর আলোচনা নিয়ে ক্যাম্পে যাচ্ছেন মিয়ানমার প্রতিনিধি দল। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ইতিমধ্যে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর একটি রিপোর্টে বলছেন আপত্তি এবং ভিন্নমতের পরেও বাংলাদেশ সরকার ভাষান্তরে রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্প ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষান্তর প্রকল্পের অধিকতর উন্নয়নের জন্য আরও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বে ভাষান্তর প্রকল্পের জন্য 2,312 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যার কার্যক্রম একেবারে শেষের পথে। কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবারের বৈঠকে অতিরিক্ত প্রায় 750 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্মকর্তারা আর বিস্তারিত কিছুই জানাননি। জানা গেছে জাতিসংঘ ও দাতাদের প্রতিনিধিরা যাতে ভাষান্তরে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে, উল্লেখ্য গত মধ্য নভেম্বর জাতিসংঘের একটি প্রতিনিধি দলের ভাষান্তর পরিদর্শন কর্মসূচি বাতিল করা হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ বলছে যে সাংবাদিকতার পেশাটা পূর্ববর্তী বিপজ্জনক একটা পেশারূপেই পরিগণিত হচ্ছে আজও। এই এবছরই কেবল সাংবাদিক প্রাণ হারিয়েছেন মোট 49 জন, কারারুদ্ধ হয়ে রয়েছেন 389 সাংবাদিক এবং অন্যান্য 57 সংখ্যক সাংবাদিক আটকিয়ে রয়েছেন জিম্মি হয়ে, পণবন্দী হয়ে। প্যারিস ভিত্তিক গণমাধ্যম ফ্রিডম ওয়াচডকের বিবরণীতে জানা যায় বাৎসরিক গড়পড়তা হিসেবে দেখা যাচ্ছে যে দুনিয়া জুড়ে নিহত সাংবাদিকের সংখ্যা 2019 কেবল সর্বনিম্ন মাত্রায় পরিলক্ষিত হয় বিগত 16 বছরের হিসেবে। এ বিবরণী প্রকাশ পেয়েছে আজই ডিসেম্বরের 17 তারিখে। সর্বমোট 17 সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন ওই সময়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে গিয়ে। সিরিয়ায় 10 জন, আফগানিস্তানে 5 জন, ইয়েমেনে 2 জন, গত বছর এ সংখ্যাটাই ছিল 34। বিশ্ব সংবাদ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ অ্যাকশন ওবিমিটার 1575 কিলোহার্টজ, ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পাওয়া গেছে তাই প্রকাশ করা হয়েছে। রবিবার এই তালিকা প্রকাশের পর সব মহলেই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ সম্পর্কে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, এতে তার কোনো হাত নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পাওয়া গেছে তাই প্রকাশ করা হয়েছে। মোজাম্মেল হকের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার কথায়, রাজাকারের তালিকায় থাকা কিছু নাম বাদ দিতে বলা হয়েছিল কিন্তু তা করা হয়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আরও নিশ্চিতভাবে পর্যবেক্ষণ করা উচিত ছিল। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসা দুঃখজনক। রোববার এই তালিকা প্রকাশের পর সর্বমহলেই প্রতিক্রিয়া হয়েছে, বিশেষ করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মধ্যে। সরকারের বাধাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামও এসেছে বেশ কিছু এই তালিকায়। এই অবস্থায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমে একটি ব্যাখ্যা পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, রাজাকারের তালিকায় ভুলভাবে কারো নাম এসে থাকলে আবেদনের প্রেক্ষিতে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয়ের তরফে এই জন্য দুঃখ প্রকাশ করা হয়। সকালে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজের দায়িত্ব এড়িয়ে যান।
আমার কোনো হাত ছিল না, যা আমি পেয়েছি তাই সব পেয়েছি। এখন আমাদের দৃষ্টিতে যারা আনবেন বা লিখিতভাবে কেউ জানান যে ওনারা যা ছিলেন না, আমরা অবশ্যই যাচাই করে সেই ব্যাপারে আমরা আবার আমাদের মতামত সহ ওয়েবসাইটে প্রকাশ করব। যাচাই করে দেখা যাবে যে দাদের নাম অন্যায়ভাবে এসছে, সেই জন্য আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিব অবশ্যই।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, অভিযোগ পাওয়া গেছে যে এই তালিকায় বেশ কিছু নাম এসেছে যারা রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটি বা স্বাধীনতা বিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের সপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিগত কয়েকদিন ধরে রাখাইনে আগুন জ্বললে রোহিঙ্গা ক্যাম্প সফরে যাচ্ছেন মিয়ানমার প্রতিনিধি দল। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোয়াজ্জেম হোসাইন শাকিল।
মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। বুধবার এবং বৃহস্পতিবার টানা দুই দিন তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে। মিয়ানমারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইকোনমিক ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল চান এইয়ের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দলটি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। প্রতিনিধি দলে আসিয়ানের 7 সদস্যও রয়েছেন। মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যেতে রোহিঙ্গাদের সাথে আলোচনার উদ্দেশ্যে তারা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্ত থেকে মিয়ানমারের রাখাইনে বিভিন্ন বসতি ও স্থাপনা পুড়ে যেতে দেখা যাচ্ছে। রোহিঙ্গারা জানিয়েছেন, রাখাইনে অবশিষ্ট থাকা রোহিঙ্গাদের বাড়িঘরে এখন আগুন লাগিয়ে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গারা আরো জানান, আরকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর কথিত সংঘর্ষ সাজিয়ে নিরীহ রোহিঙ্গাদের গ্রামে আক্রমণ করা হচ্ছে। কিছু কিছু গ্রামে বিদেশি নাগরিক হিসেবে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড বা NVC নেয়ার জন্য রোহিঙ্গাদের চাপ দিচ্ছেন মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গারা জানিয়েছেন, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা ICJ-তে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলেও রাখাইনে গণহত্যা এখনও বন্ধ হয়নি। প্রাণ বাঁচাতে অবশিষ্ট রোহিঙ্গারা রাখাইন থেকে পালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদক নিজেও গত রবিবার সীমান্ত থেকে রাখাইনে আগুনের দৃশ্য প্রত্যক্ষ করেছে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর আলোচনা নিয়ে ক্যাম্পে যাচ্ছেন মিয়ানমার প্রতিনিধি দল। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে প্রতিনিধি পরিষদে ভোট হবার কথা রয়েছে। তবে ওদিকে হোয়াইট হাউসের লক্ষ্য রিপাবলিকান পরিচালিত সেনেটে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে শুনানি শুরু হবে জানুয়ারি মাসে। প্যাসি উইদেকসওয়ারার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগীরা প্রাণপণ চেষ্টা করছেন ডেমোক্রেটদের অভিশংসনের চেষ্টা যেন বিফলে যায়। তারা খুব দ্রুত এবং আক্রমণাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। ক্রিসমাসের কারণে ডিসেম্বর মাসে সবাই সাধারণত বিভিন্ন অনুষ্ঠান হৈহুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এবারই প্রথম একটু ভিন্ন আমেজ লক্ষ্য করা যাচ্ছে। হোয়াইট হাউস লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই সপ্তাহে ডেমোক্রেট পরিচালিত প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট গ্রহণ হবে। প্রতিনিধি পরিষদে পাশ হলে সেনেটে তার বিরুদ্ধে শুনানি শুরু হবে এবং ওই শুনানিতে ডেমোক্রেটরা সাক্ষীদের একটি তালিকা তৈরি করেছেন যাদের সাক্ষ্য গ্রহণের দাবি করেছেন তারা। এই তালিকাতে রয়েছেন হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মালভানি এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সেনেটের সংখ্যালঘু নেতা চাক সোমার বলেন,
They might present exculpatory evidence that helps President Trump. It may be incriminating against the president, but they should be heard.
তিনি বলছিলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা হয়তো অপরাধ খালন করার মতো প্রমাণ পেশ করতে পারে এবং তা হবে অপরাধমূলক, কিন্তু আমার মতে ওই সাক্ষ্য শোনা প্রয়োজন। এই পর্যন্ত হোয়াইট হাউসের কৌশল ছিল প্রতিনিধি পরিষদের এই তদন্তকে পক্ষপাতমূলক মিথ্যা অপবাদ আখ্যা দিয়ে বাধা দেয়া, যা ট্রাম্পের পক্ষে বেশ কার্যকর হয়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির টড বোল্টন বলেন,
As long as he maintains his base and those people do not break with the president, then the senators will think to themselves, well, it doesn't do me any good to break with the president.
তিনি বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যতক্ষণ তার অবস্থান ধরে রাখতে পারবেন এবং সেই সব মানুষ যারা তার পক্ষ নিয়ে তার পাশে শেষ পর্যন্ত থাকতে চাইবেন, তারা হয়তো বিচার বিবেচনা করে দেখবেন যে যদি তারা পুনর্নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে প্রেসিডেন্টের বিপক্ষে যে লাভ নেই। এখন যেহেতু এই অভিশংসন তদন্ত প্রক্রিয়া রিপাবলিকান পরিচালিত সেনেটের দিকে অগ্রসর হচ্ছে, হোয়াইট হাউসে তার কৌশল পরিবর্তন করছে। এখন শীর্ষ রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে কাজ করছে যাতে খুব দ্রুত এই শুনানি শেষ হয় এবং তেমন কোনো রাজনৈতিক ক্ষতি না হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
I've heard Mitch, I've heard Lindsey, I think they are very much on agreement on some concept. I'll do whatever they want to do, it doesn't matter.
President Trump বলেন, আমি মিচের মন্তব্য শুনেছি, লিন্ডসির মন্তব্য শুনেছি এবং আমার মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে আমি একমত। তারা যা চাইবে আমি তাই করব, এতে আমার কোনো এসে যায় না। সেনেটের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা মিচ ম্যাকনেল প্রশাসনের সমন্বয়ের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সমালোচকরা তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে। Vanderbilt University's Vanessa Beasley Bolin.
That's a strategy that's worked well for McConnell in the past, to go ahead and signal his allegiances, signal what he's going to do and what he's not going to do. So he's betting that that's in fact what Republicans want to
happen. তিনি বলেন, এই ধরনের কৌশলের আগেও বেশ ভালো কাজ করেছে মিচ ম্যাকনেলের জন্য। তার সহযোগীরা আগে থেকেই সংকেত পেয়েছেন তিনি কি করতে যাচ্ছেন বা কি করবেন না, এবং রিপাবলিকানরা চাইছেন মিচ ম্যাকনেল এখন তাই করুন। আরেকটি কৌশল হচ্ছে 2020 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আক্রমণ করা। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের জন্য চাপ প্রয়োগের বিষয়টি হয়তো বাইডেনের জন্য ক্ষতিকর হতে পারে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মুক্তিযুদ্ধের সময় প্রায় 3,000 মুক্তিযোদ্ধার প্রশিক্ষক ওস্তাদ দবির উদ্দিনের আজও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি, কিন্তু কেন তা জানার চেষ্টা করেছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক কুমার।
এক নামেই তাঁকে চিনতেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া যোদ্ধারা। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র হাতে লড়েছেন অসংখ্য যোদ্ধা। মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক বইয়েই তিনি ও তার কাজ স্থান পেয়েছে। রণকৌশলী প্রশিক্ষক এই মহান মানুষটির নাম দবিরউদ্দিন আহমেদ। যুদ্ধের সার্বিক কৌশল আয়ত্তে ছিল তাঁর। বয়সের দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের মাঠে। সাত নম্বর সেক্টরের অধীনে তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি সম্মুখ যুদ্ধেও অংশ নেন। অথচ দেশ বিজয়ের 49 বছর পরেও তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।
আমি প্রথমে গেছি আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, ওখানে দরখাস্ত করছি, করার পরে তার কোনো উত্তর পাইনি। তারপরে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তারপরে আবার 2011 সালে অ্যাপ্লিকেশন করি আমাদের বগুড়া মুক্তিযোদ্ধা সংসদে, বগুড়া জেলা প্রশাসক অফিসে, ঢাকার জামুকায় যেটা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ওখানে অ্যাপ্লিকেশন করেছি। তো ওখান থেকে যেটা আমাকে বললো যে যাচাই বাছাই হবে, যাচাই বাছাই হলে তখন আপনার আব্বার নাম চলে আসবে।
আমার বাবা মুক্তিযোদ্ধা হিসাবে আজ পর্যন্ত আমরা কোনো ভাই বোন কোনো সুবিধা পাইনি, আজ পর্যন্ত কোনো কোঠা পাইনি, কোনো অ্যালাউন্স পাইনি, কোনো কিছু পাইনি। আমার একটা দুঃখ লাগে খুব যে এইরকম একটা যুদ্ধ কে পরিচালনা করলো এবং এক ডাকে বগুড়ায় রিসকালার থেকে ম্যাস্টেস পর্যন্ত তাকে চেনে এবং তার কেন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে এত পরীক্ষা করা লাগবে, তার ছবি দেওয়া হয়েছে
অজ্ঞাত কারণে এই মহান মুক্তিযোদ্ধার স্বীকৃতি না মেলায় হতাশ খোদ মুক্তিযোদ্ধারাও।
উনি আবারও ওস্তাদ ছিলেন এবং অনেকের 2-3 হাজার ছিলেন, ওনার যে স্বীকৃতিটা কেন মিলল না এটা আসলে আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং দবিরস্তার যে মুক্তিযোদ্ধা এটা আমাদের সরকারিভাবে এটা খুব দ্রুত তাড়াতাড়ি এটার একটা বিবেচনা করে এবং তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া উচিত।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের সম্পাদনায় মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই অনির্বাণের বিভিন্ন জায়গায় ওস্তাদ দবিরউদ্দিনের কথা উল্লেখ আছে। এই মহান মুক্তিযোদ্ধা 1979 সালের 26 জুন পৃথিবী ছেড়ে চলে যান। তাঁকে দ্রুত যোদ্ধার স্বীকৃতি দিয়ে দায়মুক্ত হবে দেশ এবং জাতি, এই প্রত্যাশা সব মুক্তিযোদ্ধাদের। প্রতিগমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
এদিকে বাংলাদেশের 49তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার নিউ ইয়র্কের বাংলাদেশ জাতিসংঘ মিশন ও কনসুলেটের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সম্পর্কে জানাচ্ছেন নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ।
সোমবার ম্যানহাটনে জাতিসংঘ মিশনের বঙ্গবন্ধু মিলন আয়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরু হয় মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। অনুষ্ঠান শুরু হয় বিজয় দিবস উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠের মাধ্যমে। নিউ ইয়র্কে নতুন নিযুক্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবা ফাতিমা মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সমবেত সবাইকে স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে বিশেষ রোল মডেল, একটি দায়িত্বশীল ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বিশেষভাবে পরিচিত। 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যেসব অনুষ্ঠানমালা আয়োজিত হবে তা সকল প্রবাসীদের অংশগ্রহণে ব্যাপক সফল হবে বলে রাষ্ট্রদূত রাবা ফাতিমা আশাবাদ ব্যক্ত করেন। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফরদিনেসা তার বক্তব্যে বিজয়ের এই বিশেষ দিনে বিশ্বের প্রায় 1 কোটি প্রবাসীর সীমাহীন অবদানের কথা স্মরণ করে বলেন, তারা হলেন বাংলাদেশের প্রকৃত প্রতিনিধি। তিনি বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। আলোচনা পর্বে বেশ কজন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ও আওয়ামী লীগ নেতা অংশ নেন। সাংস্কৃতিক পর্বে প্রবাসের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা ও বাংলাদেশ একাডেমি অফ পারফর্মিং আর্টস বাপার সদস্যরা অংশগ্রহণ করে। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
সম্প্রতি ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে এবং ক্রমশ বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠেছে। এই বিষয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে এখন কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। দীপঙ্কর চক্রবর্তী, প্রথমেই জানতে চাচ্ছি নাগরিক সংশোধন বিলটি আইনে পরিণত হওয়ার পর থেকে বিক্ষোভ এখন মুম্বাই থেকে হায়দ্রাবাদ, বেঙ্গালোর থেকে কলকাতা, প্রায় সর্বত্রই এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন দেশের ছাত্রছাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও বিক্ষোভ দেখা দিয়েছে। তো বিজেপি, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেও যে বিক্ষোভ হচ্ছে, এ সম্পর্কে আপনি কি বলবেন?
প্রথমেই বলে রাখি যে নাগরিকত্ব সংশোধন বিলের প্রস্তাব ওঠার পর থেকেই যে বিক্ষোভটা শুরু হয়েছিল সেটা কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রথম শুরু হয়েছিল। সেটা হচ্ছে আসাম, ত্রিপুরা আর মেঘালয়, এই তিনটে জায়গা যেগুলো আশঙ্কা করছিল। এটা সম্পূর্ণ আলাদা কারণ কিন্তু, মানে ওইখানে কেন বিক্ষোভ হয়েছে আর পশ্চিমবঙ্গে কেন বিক্ষোভ হচ্ছে বা দিল্লিতে কেন বিক্ষোভ হচ্ছে তার কারণ সম্পূর্ণ আলাদা। ওদের বিক্ষোভের কারণ হচ্ছে যে ওরা, এটা বাঙালি বিরোধী বিক্ষোভ, হিন্দু মুসলমান নির্বিশেষে যে কেউ তারা যদি নাগরিকত্ব পেয়ে যায়, মানে হিন্দুরাও যদি নাগরিকত্ব পায় তাহলে ওখানে চলে আসবে হিন্দুরা, বাঙালি হিন্দুরা ওখানে বসবাস করতে শুরু করবে। এটা ছিল ওদের আসল আপত্তি অসমের বা ত্রিপুরার মধ্যে বেশিরভাগই কিন্তু হিন্দু বাঙালি, কিন্তু জনজাতি অধ্যুষিত যে ত্রিপুরার অংশটা আছে যারা মনে করে যে তাদের বাঙালিরা তাদের সমস্ত কিছু কেড়ে নিচ্ছে, অসমেও ঠিক সেই একই জিনিসটা রয়েছে যেটার জন্য তারা মনে করে তারা বাঙাল খেদা আন্দোলন করেছিল। এবং এই এইটাতেও কিন্তু মূল লক্ষ্য তাদের বাঙালি বিতরণ, মানে বাঙালিদের যেন এই এটা দিলে যেন আসামে তারা গিয়ে না থাকতে পারে এটা। আর মেঘালয়ও তাই, সেই জন্য মেঘালয়ে বিক্ষোভের সময় বাঙালিদের উপর হামলা হয়েছে। এই তিনটে রাজ্যে যে বিক্ষোভ দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা আলাদা কারণে, মানে ভারতের অন্যত্র যে বিক্ষোভ দেখানো হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে বা দিল্লিতে তার সঙ্গে ওদের বিক্ষোভের কারণটা মেলে না। সেই জন্য বিজেপি শাসিত রাজ্য হলেও তারা এনআরসি বিরোধী ছিল, প্রথমে এনআরসি চেয়েছিল কিন্তু যখন দেখলো যে হিন্দুরা এনআরসির মধ্যে পড়ছে না তখন তারা এনআরসির বিরুদ্ধে চলে গেছিল বিজেপি শাসিত রাজ্য হলেও। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যেটা এইমাত্র বললাম, তাই রাখি প্রিয়া।
তো এখন তো এই যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে এবং এটা তো চলতেই থাকছে, কিন্তু এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন, তার মতামত জানিয়ে দিয়েছেন। তো এখানে এই যে এতটা জোর দিয়ে বলছেন তিনি যে তিনি বেঁচে থাকতে রাজ্যে এনআরসি বা ক্যাব হতে দেবেন না, তবু পশ্চিমবঙ্গে বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠছে কেন যদি আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকাই?
আপাতত পশ্চিমবঙ্গের দিকে বলি, পশ্চিমবঙ্গের কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন গত শুক্রবার তিনি প্রথম বললেন যে আপনারা পথে নেমে বিক্ষোভ দেখান, এই যেই কথাটা বললেন সঙ্গে সঙ্গে পথে নেমে গেল যারা বিক্ষোভকারী। এবং পথে নামার কারণ আর তো কোনো এ হতে পারে না, তারা অবরোধ সৃষ্টি করলো, টায়ার জ্বালালো এবং তাতে পুরো শুক্রবারটা পাকসাকাসের মতন একটা খুব এ অঞ্চল, মানে গুরুত্বপূর্ণ অঞ্চল, সেটা আড়াই ঘন্টার মতন অবরুদ্ধ হয়েছিল। আর তারপরে যেটা হলো শনিবার এবং রবিবার ট্রেনের সম্পত্তির, এবং ট্রেন যেহেতু রেল লাইন যেহেতু বা রেল যেহেতু কেন্দ্রীয় সরকারের সম্পত্তি, সুতরাং সেখানে তারা শুরু করলো। মালদা স্টেশনে যে আগুন দেওয়া হয়েছে তাতে কিন্তু 15 কোটি টাকার মতন ক্ষতি হয়েছে এবং ট্রেন বন্ধ করে দিতে হয়েছে। এখনো সারা দেশের নানান জায়গায়, কলকাতা থেকে বহু জায়গায় ট্রেন যাচ্ছে না, আসামের দিকে ট্রেন যাচ্ছে না, উত্তরবঙ্গের দিকে ট্রেন যাচ্ছে না, দক্ষিণ ভারতের দিকে ট্রেন যাচ্ছে না, এইগুলো হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি যেভাবেই হোক আমি এটাকে আটকাবো।
কিন্তু এটা কি সম্ভব?
হ্যাঁ সম্ভব,
কারণ কেন্দ্রীয় সরকারে পাশ হয়ে গেছে আইন, কিন্তু রাজ্য সরকার কি এটা করতে পারেন
না? সংবিধান সম্মতভাবে পারেন না, কিন্তু আবার তেমন আরেকটু দিক থেকে দেখতে গেলে সংবিধান সম্মতভাবে একটা জনপ্রতিনিধিত্বমূলক একটা সরকার, তাকে ফেলে দেওয়াটাও খুব কঠিন হবে। সংবিধান সংকট হলে কিন্তু তাকে ফেলে দেওয়া যায়, এই সরকারকে বদল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেটা একটা সাংবিধানিক সংকট শুধু নয়, তাতে আগুন জ্বলতে পারে আরেক রকমের। সুতরাং সেইটা দেওয়ার আগে রীতিমতো একটা রাজ্যকে, রাজ্যের জনগণ যাকে ক্ষমতায় বসিয়েছে এবং এখন এইটার জন্যই বহু জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছে, যারা এতদিন সাপোর্ট করেনি তারাও, মানে অনেক বিষয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের মতের মিল নেই রাজনৈতিকভাবে, কিন্তু এই কারণটাতে সাপোর্ট করছে। তো তারা তো সকলে চাইবেই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই ব্যাপারে যে স্ট্যান্ডটা নিয়েছেন, যে কঠোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাতে তিনি বজায় থাকুন এবং আমরা তার পেছনে থাকবো। তাহিরা কিবরিয়া,
এবং আমরা দেখছি যে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন যেটা হচ্ছিল সেখানে পুলিশি দমন অভিযান চলেছে এবং এর বিরুদ্ধে কিন্তু দেশে এবং বিদেশে প্রচুর প্রতিবাদ, সমালোচনা, নিন্দা সবই হচ্ছে।
প্রথমে বলে রাখি, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, ওটা মাদ্রাসা নয়,
বিশ্ববিদ্যালয়।
আলিগড় মুসলিম, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় বটেই, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় যেটা, সেখানে সবচেয়ে বর্বর আক্রমণ হয়েছে পুলিশের গত পরশুর দিন রাতে, এবং পুলিশ বলেছে, দিল্লির পুলিশ বলেছে যে তারা নাকি বাস জ্বালিয়ে দিচ্ছিল এবং নানা রকমের বিক্ষোভ দেখাচ্ছিল হিংসাত্মক উপায়ে, তাই তাদের ধরতে। কিন্তু এটা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে বেছে বেছে দিল্লির জামিয়া মিলিয়াতে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ঢুকে, পুলিশ ভেতরে ঢুকে যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে মহিলা ছাত্রীদের, মানে ছাত্রীদের পর্যন্ত মলেস্ট করেছে, নির্যাতন করেছে, এই জিনিসটা কিন্তু একমাত্র এটা তাদের মুসলিম বিরোধী মনোভাবের জন্য এটা করেছে, এবং সেইটার জন্য সারা ভারতে এখন ধিক্কার ছিছি পড়ে গেছে, এবং এখন শুধু আর দিল্লিতে আবদ্ধ নেই, দিল্লির বাইরে ভারতের প্রায় প্রত্যেকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বেঙ্গালুরুর আইআইটি, দিল্লির জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বম্বের বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদের মৌলানা আজাদ বিশ্ববিদ্যালয় এবং আরো আরো অনেকগুলো আছে, আহমেদাবাদের আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইত্যাদি, আরো অনেকগুলো নাম আমি করতে পারলাম না, কারণ বহু বিশ্ববিদ্যালয় আছে, এরা প্রত্যেকে কিন্তু প্রথম সারির কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়।
আমরা যেমন দেখছিলাম যে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের ছাত্ররা প্রতিবাদে নেমেছে,
মানে এরকম এরকম আমি
যাদবপুরেও হয়েছে
প্রায়, হ্যাঁ যাদব, আমি সেই জন্য বলছি এতগুলো নাম আমি করলাম না, কিন্তু ভারতের প্রত্যেকটি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়, এমনকি এখানে বলবো যে বেনারসের হিন্দু, বেনারস হিন্দু কলেজ না ইউনিভার্সিটি কোথায়, সেটাও তারাও নেমেছে, এবং তাদের কিন্তু যথেষ্ট কট্টর হিন্দু বলে বদনাম আছে, তারাও কিন্তু নেমেছে। সুতরাং এই যে ছাত্রদের উপর যে এটা, এই যে আক্রমণটা, পুলিশের বর্বরোচিত আক্রমণ, তাতে আজকে যেটা মঙ্গলবারের কথা আমি বলছি, যুক্তরাষ্ট্রের পাঁচটা বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজ, সেখানে ইয়েল থেকে শুরু করে টাফট এবং হার্ভার্ড, এরা সবাই রয়েছে, এরা এদের 400 জন ছাত্রছাত্রী তারা সম্মিলিত হবে স্বাক্ষর দিয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছে, এবং তাতে অমিত শাহকে বলেছে যে আপনি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার পুলিশ যেই বর্বরোচিত আক্রমণ করেছে সেটা গণতন্ত্রের উপর একটা আঘাত স্বরূপ।
কিন্তু এরপরেও দীপঙ্কর চক্রবর্তী, এরপরেও আমরা দেখছি যে ঝাড়খণ্ডে এক নির্বাচনী সভায় মিস্টার মোদি বলেছেন এই সব আগুন কারা লাগাচ্ছে সেটা তাদের পোশাক দেখলেই চেনা যায়। এই যে মন্তব্য,
এটা পরশুদিন বলেছিলেন,
হ্যাঁ, কিন্তু এই রিসেন্টলি উনি বলেছেন এবং এই বিক্ষোভ শুরু হওয়ার পরেই বলেছেন উনি,
তো এইটা ফলে কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলুন
তো, এটাতে অনেক মুসলমানই ভাবছেন যে এই যে পোশাকের উপরে একটু ইঙ্গিত দিয়েছেন, এটা হয়তো মুসলমানদের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
হ্যাঁ হয়তো না, তাই তো, সেটা তো স্পষ্টই বলেছেন।
এতে করে বিক্ষোভ কি আরো বাড়ছে মনে হয়,
শুনুন
বাড়বে,
আমি এখানে, হ্যাঁ বেড়েছে তো, এবং তার ফলে এখন ওকে পোশাক নিয়েও এখন ওকে বলা হচ্ছে যে মোদি এবং অমিত শাহ, আমি যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যারা বলেছে যে তারা অমিত শাহকে পদত্যাগ করতে বলেছে, বলে আপনি পদত্যাগ করুন কারণ গণতন্ত্রের উপর আপনার এটা আঘাত। মোদিকে এই মোদিরা এরকম কথা বা এরকম জিনিস করছে বলে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আজকে 14টি বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন এবং তারা বলেছেন যে অবিলম্বে এইটা এই আইন প্রত্যাহার করা উচিত কারণ সারা দেশে আগুন জ্বলছে এবং এরপরে কি হবে সেটা বলা যায় না।
অনেকগুলো
হচ্ছে।
অনেক ধন্যবাদ দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে আর সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ আইডিকে দিয়া।
আর এবার শুরু হচ্ছে ইংরেজি শিক্ষার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
জানোই তো সাবরিনা, আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটির মূল লক্ষ্যই হচ্ছে সংবাদ পাঠক বা সংবাদ লেখকদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ, এবং যদি আরও সুনির্দিষ্টভাবে বলি তাহলে বলতে হয় আমেরিকান ইংলিশ শব্দের সঙ্গে পরিচিত করানো।
আর এ ধরনের শব্দই সংবাদ পাঠে বা সংবাদ লেখায় ব্যবহার করা হয়।
হ্যাঁ, কাজেই বুঝতে পারছো সাবরিনা, আজকের নিউজ ওয়ার্ডও সংবাদ বিশেষত বলতে পারো রাজনৈতিক সংবাদে ব্যবহৃত একটি শব্দ।
তাহলে তো এখনো বললেন না আমাদের আজকের নিউজ ওয়ার্ড কি হবে।
আচ্ছা, আজকের নিউজ ওয়ার্ড সম্পর্কে একটু তোমাকে ধারণা দিয়ে রাখি। যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি সাধারণত বিরোধী দলের কিংবা ধরো বিরোধী মতবাদের সঙ্গে, বিরোধী মতামতের সঙ্গে এর একটা মিল আছে।
আচ্ছা, আপনি যেভাবে বলছেন তাহলে কি শব্দটি অপোজিশন?
না না, তুমি অনেকটা কাছাকাছি এসছো, অপোজিশন নয় শব্দটা। তবে অপোজিশন কিংবা বিরোধী এই শব্দের সঙ্গে এর একটা সম্পর্ক অবশ্যই আছে।
তাহলে কিন্তু আমি বলতে পারছি না কি হবে তাহলে শব্দটা।
আচ্ছা শোনো, তাহলে এই খবরটি, এখানে থাকছে সেই শব্দ যা বিরোধী বা বিরোধিতা অর্থে ব্যবহার করা হয়। বাক্য শুনেই বুঝতে পারবে, দেখো তো শব্দটা।
It's not clear what Khodorkovsky's immediate plans might be, but Rohr and others close to the dissident say he's unlikely to pursue a political career for now.
এখানে কি বলছে সাবরিনা বলো তো?
হ্যাঁ, এখানে প্রথম বাক্যে বলছে যে কোদোরভস্কির অবিলম্বে পরিকল্পনা কি হতে পারে সেটা পরিষ্কার নয়।
আচ্ছা, বুঝতে পারছি সাবরিনা, তুমি ইমিডিয়েট শব্দটার অনুবাদ করেছো অবিলম্বে। সেটা অবশ্য ভুল নয়, মিডিয়ার শব্দের একটা অনুবাদ তো অবিলম্বে হয়, কিন্তু অনেক সময়ে প্রসঙ্গ অনুযায়ী শব্দ ব্যবহার করা হয়, আর তাই এখানে তুমি আসলে অবিলম্বের পরিবর্তে তাৎক্ষণিক শব্দটাও ব্যবহার করতে পারতে।
আচ্ছা, তো তাহলে বোধহয় বাক্যটা বলা হতো যে কোদোরভস্কির তাৎক্ষণিক পরিকল্পনা কি হতে পারে সেটা পরিষ্কার নয়।
বাহ, ঠিক বলেছে সাবরিনা।
তবে এই কোদোরভস্কি ব্যক্তিটি কে সেটা তো জানি না।
হ্যাঁ সাবরিনা, তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো, এটা ইংরেজি শেখার বিষয় নয়। তাহলেও একটা জিনিস মনে রাখতে হয় যে এটা যেহেতু সংবাদ বিষয়ক ব্যাপার, সেটার সঙ্গে ভাষারও একটা সংযোগ আছে, সেই জন্যে যারা সংবাদ পড়ছেন কিংবা লিখছেন তাদের জন্যে এই পরিচয়টা জানা প্রয়োজন। আসলে খদরস্কির পুরো নাম হচ্ছে মিখাইল খদরস্কি, লন্ডনে নির্বাসিত একজন রুশ ব্যবসায়ী যিনি একসময়ে রাশিয়ার জ্বালানি শক্তি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
আচ্ছা, তো এটা তো বুঝতে পারলাম।
ঠিক আছে, তাহলে এবার পরের বাক্যটা, মানে এই বাক্যটার বাংলা কি হবে বলো তো? বাক্যটা হচ্ছে বাট রায়ার অ্যান্ড আদার্স ক্লোজ টু দ্য ডিসিডেন্ট সে হি ইজ আনলাইকলি টু পারসিউ আ পলিটিক্যাল ক্যারিয়ার ফর নাও।
আসলে বাক্যটা না বেশ, মানে এই বাক্যটার ভেতরে বেশ কিছু কঠিন শব্দ রয়েছে যেগুলো আমি ঠিক বুঝতে পারলাম না।
যেমন
যেমন ডিসিডেন্ট, আনলাইকলি এবং পারসু, এ ধরনের বাক্যগুলো।
আচ্ছা সাবরিনা, ডিসিডেন্টই হচ্ছে আসলে আজকের নিউজ ওয়ার্ড, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আরও একটু পরে।
আর অন্য দুটি শব্দ?
আচ্ছা, আনলাইকলি মানে হচ্ছে প্রায় অসম্ভব, সম্ভাবনা নেই বললেই চলে। আর পারসিউ শব্দটার বাংলা অর্থ কিন্তু দু ধরনের, একটি অর্থে তাড়া করা কিংবা পেছনে ছোটা এরকম, আর অন্য মানেটা হলো চালিয়ে যাওয়া, অব্যাহত রাখা এরকম।
আচ্ছা, তো আরও একটি শব্দ নিয়ে কিন্তু আমার খানিকটা কনফিউশন আছে, এই যে ক্লোজ, ক্লোজ মানে তো বন্ধ করে দেয়া, কিন্তু এই প্রসঙ্গে মানেটা কি হতে পারে?
বাহ, এবারও তুমি একটা দারুণ প্রশ্ন করেছো। আসলে ইংরেজি ভাষাই বলা যাক কিংবা বাংলা ভাষাই বলা যাক, অনেক সময় এক একটা শব্দের একাধিক অর্থ হয়। ক্লোজ শব্দেরও একাধিক অর্থ রয়েছে। একটা মানে তো তুমি বললি একটু আগে যে বন্ধ করে দেয়া বা বন্ধ হয়ে যাওয়া, তবে এর অন্য মানেটা হচ্ছে ঘনিষ্ঠ বা নিকটবর্তী। এখানে কিন্তু সেই অর্থেই এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার তাহলে বলো ওই বাক্যের বাংলাটা কী হবে?
আমার মনে হয় আমরা বোধহয় এভাবে বলতে পারি, তবে রয়ার এবং আরও অন্য যারা ওই ডিসিডেন্টের ঘনিষ্ঠ বলছেন, রাজনীতিতে তাদের প্রবেশের সম্ভাবনা এখন কম।
হ্যাঁ সাবরিনা, এবার তোমার বাক্যটা একদম ঠিক হয়েছে।
তবে ওই যে ওই ডিসিডেন্ট শব্দে,
সেটা জানার জন্যে তাহলে শোনা যাক এই কথাগুলো।
Dissident. It is a person who strongly disagrees with a political state, an organization, or even a religion.
Dissidents actively oppose governments, and often they are jailed for their beliefs and opinions.
Now, when you hear the word dissident, you will know what it means.
এবার সাবরিনা কিছু বুঝতে পারছো ডিসিডেন্ট মানেটা কি?
হ্যাঁ, এখানে বলছে ডিসিডেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে কোনো সংগঠন কিংবা রাজনৈতিক অবস্থা এমনকি ধর্মের ব্যাপারেও কঠিন দ্বিমত প্রকাশ করে।
আচ্ছা, আর পরের বাক্যটায় কি বলা হয়েছে?
হ্যাঁ, পরের বাক্যটার বাংলা হবে ডিসিডেন্টরা সক্রিয়ভাবে সরকারের বিরোধিতা করে, আর প্রায় তাদের বিশ্বাস এবং মতামতের জন্য তাদের কারারুদ্ধ হয়ে থাকতে হয়।
বাহ সাবরিনা, এবার কিন্তু তোমার মানেটা একদম ঠিক হয়েছে।
হ্যাঁ, তবে এই ডিসিডেন্ট শব্দটার কি কোনো বাংলা নেই? বারবার ডিসিডেন্ট বলতে কেমন জানি লাগছে।
হ্যাঁ সাবরিনা, তুমি একদম ঠিক বলেছ। আসলে বাংলায় ডিসিডেন্টকে বলা হয় ভিন্ন মতাবলম্বী, মানে যিনি ভিন্ন মত পোষণ করেন তিনি। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য বিদ্রোহীও বলা হয় যখন সেই ভিন্ন মত একটা তীব্র আকার ধারণ করে, অথবা কোনো সময় সহিংস হতে পারে।
হ্যাঁ, এবার কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছি।
তাহলে সাবরিনা, শেষের ওই বাক্যটা যেটা একটু আগে অনুবাদ করলে ডিসিডেন্ট শব্দটা দিয়ে, সেটা আরেকবার বলো তো।
হ্যাঁ, এখন এটা হবে ভিন্ন মতাবলম্বীরা সক্রিয়ভাবে সরকারের বিরোধিতা করে, আর প্রায় তাদের বিশ্বাস এবং মতামতের জন্য তাদের কারারুদ্ধ করা হয়।
এখন তাহলে তুমি ডিসিডেন্ট শব্দটা শুনলেই বুঝতে পারবে এর অর্থটা কি।
হ্যাঁ, এখন একদম পরিষ্কার হয়েছে।
এবার তাহলে আমাদের এই আয়োজন থেকে উঠতে হচ্ছে, আর ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজকের মতো তাহলে এই অনুষ্ঠান থেকে ওঠার আগে
আমি সামরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অফুরান শুভকামনা।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার সন্ত্রাসী তৎপরতায় নিয়োজিত জেহাদ সারওয়ান মুস্তফা নামের এক জঙ্গির অবস্থান ও গ্রেফতার সম্পর্কিত তথ্যের অনুসন্ধান করছে। মনে করা হচ্ছে যে সে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এক নাগরিক, যে বিদেশে সন্ত্রাসী তৎপরতায় সংশ্লিষ্ট। ক্যালিফোর্নিয়ার স্যান্ডিয়েগোতে বেড়ে ওঠা জিহাদ সারওয়ান মুস্তাফা আশবাব সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বহু বছর ধরে সন্ত্রাসী তৎপরতায় জড়িত। এই সন্ত্রাসী গোষ্ঠীটি সোমালিয়া এবং আফ্রিকা সিংয়ের বহু অঞ্চলে নিরীহ জনগণের দুর্দশা ও মৃত্যুর জন্য দায়ী। আশবাব সন্ত্রাসী গোষ্ঠী এছাড়াও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থ সমূহকে লক্ষ্যবস্তু করেছে। বিগত দশকে মুস্তাফা আশবাব সংগঠনের বহু নেতৃত্বদানকারী পদে অধিষ্ঠিত ছিল। এছাড়াও সে বিস্ফোরক বিভাগে নেতৃত্ব দিয়েছে, যেখানে সে সন্ত্রাসী অস্ত্র হিসেবে ঘরে প্রস্তুত বিস্ফোরক ব্যবহার করেছে। 2009 সালে যুক্তরাষ্ট্র মুস্তফাকে তিনটি সন্ত্রাসী অভিযোগের দায় শনাক্ত করে। FBI 2011 সালে মুস্তাফাকে সবচাইতে খোঁজা হচ্ছে এমন সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে। যুক্তরাষ্ট্র সরকারের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম তার গ্রেফতার সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। 2019 সালের ডিসেম্বর মাসে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার US অ্যাটর্নি রবার্ট ব্রিওয়ার ও স্যান্ডিয়েগোর FBI স্পেশাল এজেন্ট স্কট ব্রুনার মুস্তফার বিরুদ্ধে পূর্ববর্তী অভিযোগ পরিবর্তনের কথা ঘোষণা করেন। তার বিরুদ্ধে 2017 থেকে সংঘটিত বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। FBI স্পেশাল এজেন্ট ব্রুনার:
We believe Mustafa has played and will continue to play an active role in terrorist acts by Al-Shabaab and he must be stopped. The FBI and our partners will not stop to work to prevent terrorist acts including those by this indicted terrorist. We're asking for your assistance. We must continue to disrupt Al-Shabaab and their violent attacks.
আমাদের বিশ্বাস, সন্ত্রাসী মুস্তাফা আশবাব দলের সন্ত্রাসী তৎপরতায় ভূমিকা রেখেছে এবং সক্রিয় ভূমিকা রেখে চলেছে, যা অবশ্যই থামাতে হবে। FBI ও তার মিত্ররা অভিযুক্ত এই সন্ত্রাসীসহ সন্ত্রাসী তৎপরতা থামাতে ক্ষান্ত হবে না। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আশবাব ও তাদের ভয়াবহ হামলা ধ্বংস করে দিতে আমাদের প্রয়াস অবশ্যই অব্যাহত থাকবে। মুস্তাফা সম্ভবত এখন সোমালিয়ায় বসবাস করছে। তার ডান হাতে দাগ রয়েছে, সে দীর্ঘদেহী, শ্বেতকায় এবং তার চোখের রং নীল। সে আরবি, সোমালি এবং ইংরেজি ভাষায় কথা বলে। মুস্তাফা ইয়েমেন, ইথিওপিয়া, কেনিয়া ও আফ্রিকার অন্যান্য দেশ সফর করতে পারে। আপনাদের কারো কাছে জিহাদ সারওয়ান মুস্তাফা সম্পর্কে তথ্য জানা থাকলে 1-800-225-5324 নম্বরে জানাতে পারেন, অথবা অনলাইনে tips.fbi.gov এই ঠিকানায় তথ্যাদি জানানো যাবে। এছাড়াও নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে তথ্যাদি জানাতে পারেন। সকল তথ্যের বেলায় সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। বাংলাদেশের রাজধানীতে ঢাকার পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আগামী 20 ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে। বক্তব্য আর ভালোবাসার দিন শেষ, এখন দূষণ করলেই জরিমানা গুনতে হবে যে কাউকে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
অনিয়ন্ত্রিত উন্নয়ন সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও অসাবধানতার কারণে রাজধানী ঢাকা এক দূষণের শহরে পরিণত হয়েছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, যা সবকিছু মিলিয়ে প্রায় নিয়ন্ত্রণ হারা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বা করণীয় বিষয়ে নির্ধারণের জন্য আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা এর করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থপতি ইকবাল হাবিব উত্তরের মেয়র আতিকুল ইসলামের উদ্দেশ্যে কিছু কথা বলেন।
সিটি কর্পোরেশনের মেয়র আছেন, সে কারণে বিশেষভাবে করণীয় কি সে জায়গাটুকুতে বারবার সবসময় বলি, এখনো বলবো। আজকের বায়ু দূষণ, যে বায়ু দূষণ আমার সন্তানদেরকে 12 গুণ থেকে 17 গুণ হারে অসুস্থ করে ফেলছে, এই যে সমীক্ষা, স্বাস্থ্য জনস্বাস্থ্য সমীক্ষা বলছে, সেই জায়গায় আপনার করণীয় রয়েছে। ইট ভাটা সম্পূর্ণ অবৈধতাবাদী, বৈধতাও নিয়ন্ত্রণে আপনার অংশগ্রহণ প্রয়োজন। এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, এখানে ভূমি প্রশাসন রয়েছে, এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, এখানে বাংলাদেশ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। এদের প্রত্যেকের নিজ নিজ কী কাজ, সেই কাজগুলি করছে কি না, এই জবাবদিহিতার দায়িত্বটি জনগণ, নগরবাসী আপনার হাতে তুলে দিয়েছে। এই ব্যাটন আপনার হাতে, সকল নগর উন্নয়নে সকল প্রকল্পে সমন্বিত নিয়ন্ত্রিত, এবং এই সত্যটা আমি পরিষ্কার করে বলছি, জন দুর্ভোগকে প্রাধান্য দিয়ে সকল কার্যক্রম করা বাধ্যতামূলক করুন। নির্মাণ কার্যক্রম প্রতিবেশ সুরক্ষা না করে কোনো কার্যক্রম করতে না দেওয়ার অধিকার কাকে কি দেওয়া আছে আমার জানার দরকার নেই, আপনার আইনের আছে, আপনি অন্তত কার্যকর করেন, জনগণের একটি প্রত্যাশা। মাননীয় মেয়র, আপনার মাধ্যমে যারা যারা এই দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব অবহেলার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধকে অবমাননা করছেন, বাংলাদেশের ভবিষ্যৎকে তেলে তেলে ধ্বংস করছেন, আপনাকে পরিষ্কার ভাষায় বলি, দায়িত্ব যদি গ্রহণ করতে না পারেন, যদি দায়িত্ব নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে ইচ্ছা পোষণ করবেন না। যারা পারে তারা দায়িত্ব নেন, কারণ পারলে যে কি করা যায় সেটা আমরা দেখে ফেলেছি। একবার যখন দেখেছি, একবার যখন জেগে উঠেছি, আমরা ঘরে ফিরব না। আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা ব্যক্ত করছি, অবশ্যই অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা থাকবে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে আইন অমান্যকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
যারা আজকে প্লাস্টিকের বোতল নিয়ে যারা ব্যবসা করছেন, যারা আজকে চিপসের বোতল নিয়ে ব্যবসা করছেন, তাদের প্রতি আমার আজকে অনুরোধ রইল এবং হুঁশিয়ারি রইল, বিশেষ করে যারা ঢাকা শহরে ব্যবসা করবেন, তাদেরকে এই ঢাকার পরিবেশ বাঁচিয়ে ব্যবসা করতে হবে। আমাদের রাস্তায় যারা ব্যবসা করছেন, যারা বালি ফেলে দিচ্ছেন রাস্তায়, যারা সিমেন্ট রাখছেন রাস্তায়, যারা খোয়া ভাঙছেন, অবশ্যই তাদেরকে আমরা ডেফিনেটলি পানিশমেন্ট দেওয়া শুরু করব।
এছাড়া তিনি আরো বলেন, বিভিন্ন সংস্থাগুলো যদি আইন না মানে তাহলে সেই সংস্থাগুলোকে ফাইনের আওতায় আনতে হবে।
যারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছেন, যারা আছেন ওয়াসা কর্তৃপক্ষ, যারা আছে পিডিপি দায়িত্বে যারা আছেন, এবং সিটি কর্পোরেশন কন্ট্রাক্টরও যারা আছেন, আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর সহ অন্যান্য যত কন্ট্রাক্টর রাস্তা আপনারা করছেন, টোটালকে আমি বলবো, আপনারা কমপ্লায়েন্সের মাধ্যমে আপনাদের উন্নয়নের কাজ করবেন। কমপ্লায়েন্সের মাধ্যমে উন্নয়ন কাজ যদি না করতে পারেন, অবশ্যই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঢাকা শহরে আমরা কিন্তু আপনাদেরকে সকল ধরনের পানিশমেন্ট দিতে বাধ্য হবো, ফাইন করতে পারি বাধ্য হবো, যদি দেখি আপনাদের উন্নয়ন আপনারা কমপ্লায়েন্স মেনে চলছেন না। এখন হচ্ছে ফাইন।
এছাড়া আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাসির হুদা বিধি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতি সন্নিবেশিত আকারে উপস্থাপন করার প্রক্রিয়ায় উদ্যোগ নিতে চলেছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে। এই প্রক্রিয়ারই অংশ হিসেবে আগামীকাল বুধবার ভোটাভুটি যেটা হবে, প্রায় দলীয় ভিত্তিতেই সেটা হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ডেমোক্র্যাট দলীয়রা তাঁর অভিশংসন বা ইম্পিচমেন্টের পক্ষে রায় দেবেন এবং রিপাবলিকান পার্টির সদস্যবর্গ এতে আপত্তি জানানোর সমর্থনেই বলবেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের একটি বিশেষ আদালত আজ মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট এবং সামরিক শাসক পারভেজ মুশারফকে বড় মাপে রাষ্ট্রদ্রোহিতা দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাঁর প্রাণদণ্ডের রায় দিয়েছে। পাকিস্তানে এই প্রথম কোনো সামরিক শাসকের বিচার হলো এবং আদালতে দোষী সাব্যস্ত করা হলো তাঁকে। মুশারফ এই মুহূর্তে চিকিৎসারত অবস্থায় দুবাইয়ে রয়েছেন। পাকিস্তানে তাঁর ক্ষমতারোহণ হয়েছিল 1999 সালে সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তার প্রথম দিককার কর্মতৎপরতাগুলো বিচার বিভাগের তরফে আইনি সুরক্ষা পেয়েছিল এবং সংসদেও সেসবের প্রতি সমর্থন মিলেছিল। 2007 তাঁর ঘোষিত জরুরি অবস্থা বলবৎ তাঁর অভিযুক্ত হওয়ার পথটাকেই উন্মুক্ত করে দেয়। সে 2014 হতেই মামলা গড়াচ্ছিল আদালতে এবং মোশারফকে দোষী সাব্যস্ত করা হয়। চিকিৎসার সুবাদে দেশের বাইরে যাওয়ার অনুমতি মিলেছিল তাঁর 2016 সালে, শোনা যায়। আর সেটা ঘটেছিল দেশটির ক্ষমতাধর সামরিক বাহিনীর চাপের মুখেই। বুধবার তাকে দেশে ফিরে সাক্ষ্যবান উপস্থাপনের জন্য বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু চিকিৎসা কাজে দোহাই দিয়ে দেশে ফেরার ব্যাপারে অপারগতার উল্লেখ করা হয় তাঁর তরফে। এ মাসের গোড়ার দিকে মোশারফ বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাঁর অনাস্থার কথা ব্যক্ত করেন, বলেন তাঁকে নেহায়েতই অহেতুক দোষী প্রতিপন্ন করা হচ্ছে। আফগানিস্তানে আজ মঙ্গলবার পৃথক দুটি বিস্ফোরণে কমসেকম দশ অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে, যার ভেতরে ছোট বাচ্চাও সামিল ছিল এবং এতে জখম হয়েছে আরও 18 জন। ইতিমধ্যে জাতিসংঘের এক রিপোর্টে বেরিয়েছে যাতে বলা হয় আফগানিস্তানের চলমান পরিস্থিতির বিচারেও বলা চলে এই 2019 সালটা বিশেষ করে শিশু কিশোরদের জন্য প্রাণঘাতী বছর বলে প্রতিপন্ন হয়েছে এবং দেশটিও মোটা দাগে রক্তাপ্লুত রণক্ষেত্রে পরিণত হয়েছে। আফগান কর্মকর্তারা বলছেন মঙ্গলবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলবর্তী সীমান্ত সংলগ্ন হোস্ত প্রদেশে রাস্তার পাশে পাতা বোমার বিস্ফোরণ ঘটে কম হলেও 10 অসামরিক ব্যক্তি নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গতকাল সোমবার বলেছেন যে আফগানিস্তানে সৈন্য মোতায়েন ক্ষেত্রে মাত্রা হ্রাসের কোনো নির্দেশ তিনি জারি করেননি। পক্ষান্তরে কিছু কিছু সৈন্য তিনি অপর অপর মিশনে মোতায়েন করতে চান, যার ভেতরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবর্তী এলাকায় চীনের প্রতিরোধকল্পে মোতায়েনের সৈন্য সামিল রইবে। লুক্সেমবুর্গে যাত্রাবিরতি শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ প্রসঙ্গে এসপার বলেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে এ নিয়ে কথা বলবেন তিনি, তবে চূড়ান্ত ফয়সালা সেটা তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই নেবার কথা। ভারতে নাগরিক আইন সংশোধনী বিধানের প্রতিবাদে লোকজন আজ পথে নেমেছেন সারা ভারত জুড়ে। ওই যে সংশোধনী ধারায় প্রতিবেশী দেশগুলোর মুসলিমদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না বলে বলা হয়। নতুন দিল্লিতে হাজার হাজার প্রতিবাদীর সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশ কাঁদানে গ্যাস মারে এবং দুতরফে ইঁট পাটকেল ছোঁড়াছুঁড়িও হয়েছে বলে বলা হচ্ছে। সংশোধনী ওই নাগরিক আইনটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অবৈধ পন্থায় ভারতে যাওয়া হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজনকে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। বলা হয় নতুন সংশোধিত নাগরিক আইনবিধি মুসলিমদের বেলা প্রযোজ্য হবে না। এ নিয়েই অসন্তোষ প্রতিবাদের ঝড় উঠেছে তামাম ভারত জুড়ে এবং এ নিয়েই আমাদের সংবাদদাতারাও রিপোর্ট পাঠান। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ বলছে সাংবাদিকতার পেশাটা পূর্ববর্তী বিপজ্জনক একটা পেশারূপেই পরিগণিত হচ্ছে। আজও এবছরই কেবল সাংবাদিক প্রাণ হারিয়েছেন মোট 49 জন, কারারুদ্ধ হয়ে রয়েছেন 389 সাংবাদিক, অন্যান্য 57 সংখ্যক সাংবাদিক আটকিয়ে রয়েছেন পণবন্দী হয়ে।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাও গাং চাং এবং ফেসবুকের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.